বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الآخرة نؤتيه منها وسنجزي صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 7 জুন, 24 জ্যৈষ্ঠ এবং ফার্সি 17 খরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামকে অবমাননায় বিশ্বব্যাপী নিন্দা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামকে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিশ্বজুড়ে সৃষ্ট তুলপান নিয়ে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আকাশে একসঙ্গে শত্রুর 500 লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম ইরান, সেনা কমান্ডার বললেন উল্টাপাল্টা করলেই ধ্বংস হবে ইসরায়েলের 2 শহর। বাংলাদেশের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন 61 ঘন্টা পর নিয়ন্ত্রণে, নতুন করে বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানালো সেনাবাহিনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রীর আপত্তিকর মন্তব্যের বিষয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, সব ধর্মকে শ্রদ্ধা করতে জাতিসংঘের আহ্বান। এবং ইউক্রেনের সেভেরোদোনেস্কে রাশিয়ার সেনারা চূড়ান্ত বিজয়ের মুখে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানের পথ আটকে দেওয়ায় মস্কোর ক্ষোভ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী আকাশে একসঙ্গে শত্রুর 500 লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল নাসের আরাস্তে। তিনি আরও বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সব ধরনের তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। শত্রুরা বোকার মতো কোনো উল্টাপাল্টা পদক্ষেপ নিলেই তারা ধ্বংস হয়ে যাবে। ইরান শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছাকাছি এলাকায় সামরিক শক্তি প্রদর্শন করবে বলে জানান এই সামরিক কর্মকর্তা। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ শুরু করে। এরই মধ্যে এক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে। বর্তমান দেশটি যে কোনো শত্রুর মোকাবেলায় দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে। 2019 সালের জুনে আকাশকে নিরাপদ রাখার ইরানি এক পদক্ষেপে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন গ্লোবাল হকে 4 গুলি করে ভূপাতিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের মাধ্যমে ভূপাতিত ওই ড্রোনটির মূল্য ছিল কমপক্ষে $18 কোটি।
উল্টাপাল্টা কিছু করলেই দখলদার ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। তিনি আজ ইমাম রেজা আলাইসাল্লাম ঘাঁটিতে এক অনুষ্ঠানে বলেন, আমরা সর্বোচ্চ নেতার আদেশে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরকে গুঁড়িয়ে দেব। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হচ্ছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি আরও বলেন, আমরা এত সব সামরিক সরঞ্জাম রেখেছি ইসলামী বিপ্লবের শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবেলা করার জন্য। এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন। সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার আরও বলেছেন, ইহুদিবাদীরা মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে, কিন্তু আগামী ২৫ বছরের মধ্যে এসব ভূখণ্ড মুসলমানদের হাতে ফিরে আসবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, যদি তার দেশের সরকার নিশ্চিত করে যে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সমুদ্র অধিকার লঙ্ঘন করছে, তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। ভূমধ্য সাগরের বিতর্কিত পানিসীমায় ইসরায়েলের একটি গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছানোর পর হিজবুল্লার উপমহাসচিব একথা বললেন। যে এলাকায় ইসরায়েলের গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছেছে তাকে লেবানন নিজের এলাকা মনে করে। তিনি গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৈরুত যদি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে, তাহলে গোলযোগপূর্ণ পানিসীমায় ইসরায়েলের গ্যাস ড্রিলিং জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগ সহ যে কোনো ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহর এই নেতা বলেন, যখন রাষ্ট্র হিসেবে লেবানন বলে যে ইসরায়েল আমাদের পানিসীমায় আক্রমণ করছে এবং আমাদের তেল গ্যাস নিয়ে যাচ্ছে, তখন আমাদের পক্ষ থেকে চাপ সৃষ্টি, হামলা বা শক্তি প্রয়োগ সহ যা কিছু করা দরকার তার জন্য আমরা প্রস্তুত আছি। ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মদ ইসলামি তার দেশের বিরুদ্ধে আইএইএ মহাপরিচালক রাফেল গ্রোসির বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আইএইএ ইরানের শত্রুদের বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের দেওয়া তথ্যের উপর নির্ভর করে তেহরান বিরোধী অবস্থান নিচ্ছে। আইএইএ এর নির্বাহী বোর্ডের বৈঠকের আগে সোমবার রাফায়েল গ্রোসি এক বক্তব্যে দাবি করেন, ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে এবং এ ব্যাপারে তেহরান কোনো ব্যাখ্যা দেয়নি। এ সম্পর্কে মোহাম্মদ ইসলামি সোমবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান এখন পর্যন্ত আইএই এর সব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ ও সঠিক জবাব দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন 61 ঘন্টা পর আজ নিয়ন্ত্রণে এসেছে। ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার 61 ঘন্টার পর আজ মঙ্গলবার বেলা 11টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 18 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম। আজ ডিপোর ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে সেনাবাহিনীর এই অধিনায়ক আরও বলেন, ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই। উল্লেখ্য, গত রবিবার রাত 9:15 দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিপোতে ভয়াবহ আগুন বিস্ফোরণের ঘটনায় রোববার থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে আসছে সেনাবাহিনী। লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, এখন তারা ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে আগুনে পুড়ে ফায়ার সার্ভিসের 9 সদস্য সহ এ পর্যন্ত নিহত হয়েছেন 41 জন। অবশ্য চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় থেকে রোববার রাতে মৃত মানুষের সংখ্যা 49 বলা হয়েছিল। গতকাল সোমবার তারা বলেছে গণনার সময় ভুল হয়েছিল, নিহত মানুষের প্রকৃত সংখ্যা 41 জন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য এবং ডিপোর কর্মকর্তা কর্মচারী আর শ্রমিক সহ 200+ মানুষ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর দুর্ঘটনা পদ্মা সেতু উদ্বোধনের উল্লাসকে অবদমিত করতে নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি দেশের ভাবমূর্তি ও রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য করা হয়েছে সেটিও দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রীর আপত্তিকর মন্তব্যের বিষয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হয়েছে। নানা পর্যায়ের ব্যক্তিত্ব, দেশ এবং ওআইসি ও জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিজেপি নেত্রীর অন্যায় মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক সংস্থা দৃঢ়ভাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে উৎসাহিত করে। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। ভারতের কেন্দ্রীয় সরকারকে ভেজাল সরকার হিসেবে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার হল ভেজাল সরকার। তিনি আজ মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মী জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, তিনি বলেন, আপনার কি দোষ? ব্যাংক যদি আপনাকে দু নম্বরে টাকা দেয়, আপনি ওই টাকা নিয়ে জিনিস কিনতে গেলে পুলিশ আপনাকে ধরে বলবে টাকাটা তো জাল। কিন্তু জালটা হবে কোত্থেকে? কোথা থেকে এসেছে জাল নোট? আপনি যখন নোট বাতিল করেছিলেন সবার টাকা ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু তারপরে কেন পদক্ষেপ গ্রহণ করেননি? কেন আপনি বাজারে ভেজাল নোট ছেড়ে দিয়েছেন? মমতা বলেন, বিজেপি নির্বাচনের আগে কি বলেছিল, গোর্খা ল্যান্ড করব, নির্বাচনের পরে পালিয়ে গেছে, আমরা এটা করতে দেব না। আগে তরাই ডুয়ার্সে কত গণ্ডগোল ছিল, পাহাড়ের সাথে তরাই ডুয়ার্সের বিবাদ বাঁধিয়ে দিয়েছিল, আমরা বিবাদ চাই না, পাহাড় যেমন আমার বন্ধু তরাই ডুয়ার্সও তেমন বন্ধু। বিজেপি কোনো কোনো লোকদের বলছে আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব, আমরা রক্ত দিতে তৈরি আছি, কিন্তু আমরা বাংলাকে ভাগ করতে দেব না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কে রাশিয়ার সেনারা চূড়ান্ত বিজয়ের মুখে রয়েছে। চারদিক থেকে রুশ বাহিনী শহরটি দখল করার জন্য এগিয়ে যাচ্ছে, তবে ইউক্রেনের সেনারা এখনও সেখানে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের মেয়র ওলেকজান্দ্রে স্ত্রিউক জানান, প্রতি ঘণ্টায় সেখানকার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তবে রাশিয়ার হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত সেনা ও রসদ রয়েছে। তিনি বলেন, কোনো পক্ষই শহর ত্যাগ করতে রাজি নয়। মেয়র স্ত্রিউক বলেন, ইউক্রেনের সেনারা এখনও ওই শহরের শিল্পাঞ্চলে অবস্থান করছে এবং তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেনি। তিন ইউরোপীয় দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বহনকারী বিমান আটকে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে জঘন্য, নজিরবিহীন ও অকল্পনীয় বলে মন্তব্য করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল যখন মস্কো থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যাচ্ছিলেন, তখন পূর্ব ইউরোপের তিন দেশ বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া এবং মন্টেনেগ্রো তাকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমায় ঢুকতে দেয়নি, ফলে বেলগ্রেড না গিয়ে মস্কোয় ফিরে যেতে বাধ্য হন ল্যাভরভ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের জের ধরে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তা বাস্তবায়ন করতে গিয়ে ওই তিন দেশ ল্যাভরভকে বহনকারী বিমান আটকে দেয়। বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টেনেগ্রো তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য। নতুন করে ৬১ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন এবং জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোমো। এছাড়া প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের টার্গেট করে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। যেসব মার্কিনই রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তাদের বেশিরভাগই গণমাধ্যম, বিমান তৈরি এবং সামরিক শিল্পের প্রথম শ্রেণীর কর্মকর্তা। ইরানের দুই নাগরিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে, আমেরিকা সন্ত্রাসবাদে আর্থিক যোগান প্রতিহত করার লক্ষ্যে নিজের মিত্রদের সঙ্গে নিয়ে ১৩ ব্যক্তি ও মধ্যপ্রাচ্যে তৎপর তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ১৩ ব্যক্তির মধ্যে তিনজনের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সঙ্গে সম্পর্ক রয়েছে, দুজন সরাসরি ইরানি নাগরিক এবং একজন লেবাননের অধিবাসী। আমেরিকা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমানকে নিয়ে টেরোরিস্ট ফাইন্যান্সিং টার্গেটিং সেন্টার নামক সংস্থা গঠন করা হয়েছে এবং আমেরিকা দাবি করছে এই সংস্থার সঙ্গে সমন্বয় করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা এর আগেও আইআরজিসির সঙ্গে সম্পর্ক রক্ষা করা সহ নানা অজুহাতে ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের জোয়ার দেখা দিয়েছিল। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী বাবুল আখতারের পরিবেশনায়।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় মুসলিম বিশ্বের সরকারি ও বেসরকারি মহলের তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড়ের মুখে হাঁপিয়ে উঠেছে দিল্লির কেন্দ্রীয় সরকার। সরকার ওই দুই মুখপাত্রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিলেও তা বিক্ষুব্ধ জনমতকে তেমন একটা শান্ত করতে পারেনি। অন্তত পাঁচটি আরব দেশ এ বিষয়ে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। এছাড়াও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান। প্রতিবাদের জোয়ার দেখা গেছে ভারতের ভেতরে এবং সোশ্যাল মিডিয়ায়। মুসলিম দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে ইসলাম ও মুসলিম বিদ্বেষী তৎপরতা ক্রমে জোরদার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মুসলমানদের খাদ্য গরুর গোশত, তাদের পোশাক বা হিজাব নিয়ে হয়রানি, অমুসলিম নারীদের সঙ্গে মুসলিম যুবকদের বিয়ে ইত্যাদি নানা অজুহাতে মুসলমানদের উপর চড়াও হচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা এবং মাঝে মধ্যেই নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা। মুসলমানদের নানা মসজিদকে মন্দিরে রূপান্তরেরও হুমকি দিচ্ছে তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্ব শাসনের মর্যাদা বাতিল ও ভারতে মুসলিম অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়ার নীতি, এসবে ভারতের এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের অশনি সংকেত। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা থাকলেও সেখানে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, জানমাল ও সম্মান আজ বিপন্ন। অথচ প্রায় 30 কোটি মুসলমানের দেশ হিসেবে জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনবহুল দেশ। ভারত সরকারের উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে সবকিছু করা। বিশেষ করে ভারত সরকার বিশ্ব শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের মহত্তম আদর্শ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অবমাননার কোনো সুযোগ ভারতের কাউকে না দেওয়ার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেবে, এটাই আজ মুসলিম বিশ্বের একান্ত প্রত্যাশা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারেও ভারতে মহানবীর প্রতি অবমাননার প্রসঙ্গ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে অনেক মুসলিম দেশের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে বা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র বিবৃতি দিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন কলকাতা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে অনেক মুসলিম দেশের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে এবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্রের বিবৃতি প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক সংস্থা দৃঢ়ভাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে উৎসাহিত করে। গণমাধ্যমে প্রকাশ একজন পাকিস্তানি সাংবাদিক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্যের বিষয়টি উল্লেখ করেন। তিনি বেশ কয়েকটি মুসলিম দেশের নিন্দার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে তার মুখপাত্র স্টিফেন দুজারিক ওই বিবৃতি দিয়েছেন। আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ স্টিফেন দুজারিকের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত খবর আমি দেখেছি, আমি মন্তব্যও দেখেছি। আমি আপনাকে বলতে পারি যে আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতাকে দৃঢ়ভাবে উৎসাহিত করি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করেছে অনেক মুসলিম দেশ। উদ্ভূত পরিস্থিতিতে গত রোববার বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে এবং নবীন জিন্দালকে বহিষ্কার করেছে। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
কোন শাস্তি বলেই আমরা মনে করি না। আমরা নূপুর শর্মা এবং বিজেপির দিল্লির মুখপাত্র জিন্দাল এদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। শাস্তি না হলে এদের বিরুদ্ধে যদি সরকার ক্রিমিনাল অফেন্স হিসেবে শাস্তি না দেয় তাহলে তীব্র আন্দোলন হবে দেশ জুড়ে। এবং আজকে যেভাবে ভারতকে অপমানিত করছে বিশ্বের দরবারে এই বিজেপির নেতৃত্ব, দাবি করছি অবিলম্বে এই নূপুর শর্মা এবং জিন্দালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, গ্রেফতার করা হোক।
বলছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
এবারের বিশ্ব কুদস দিবস এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন ও অত্যাচার নির্যাতন সারা বিশ্বের নজর কেড়েছে। অধিকৃত ফিলিস্তিনে সংঘাতময় পরিস্থিতি ও পশ্চিম এশিয়ায় ইসরায়েলের প্রভাব বিস্তারের চেষ্টাকে চারদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টা, দ্বিতীয়ত, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার বিস্তার, তৃতীয়ত, ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শাহাদত পিয়াসী অভিযান এবং চতুর্থত, ইসরায়েলিদের নিরাপত্তা আতঙ্ক। এ সম্পর্কিত আলোচনার আজ শুনবেন প্রথম পর্ব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
এবারের বিশ্বকোচ দিবস পালনের আগে যে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে জোরদার ভূমিকা পালন করেছে, তার মধ্যে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মিশরের শারম শেইখে এবং অধিকৃত ফিলিস্তিনের নাকাব এলাকায় ওই আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কর্মকর্তাদের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই প্রথম ইসরায়েল ও আরব দেশগুলোর কর্মকর্তারা অধিকৃত এলাকায় আলোচনায় বসে। প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। বিশেষ করে ইসরায়েল এ অঞ্চলে যেভাবে কোণঠাসা অবস্থায় রয়েছে, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তা থেকে তারা উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। গত এক বছর ধরে ইসরায়েল সব আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এলেও আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ছাড়া আর কোনো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সম্মত হয়নি।
অর্থনৈতিক দিক থেকে ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে কোণঠাসা হয়ে গেছে, সে কারণে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আরব দেশগুলোর পুঁজি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি ওই দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। গত ১৩ এপ্রিল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত বছর তারা যে অস্ত্র বিক্রি করেছে তার মধ্যে 7% বিক্রি হয়েছে কয়েকটি আরব দেশের কাছে। এদিকে দখলদার ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া, একই সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বর্বরতাও আগের চেয়ে বহু গুণে বেড়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়কারী দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে 496 বার হামলা চালিয়েছে। এর মধ্যে 370টি হামলায় ফিলিস্তিনিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপর 126টি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগের বছর অর্থাৎ 2020 সালে 354 বার হামলার ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।
ফিলিস্তিনের পরিসংখ্যান কেন্দ্র থেকে বলা হয়েছে, গত বছর ইসরায়েলি সেনাদের হামলায় জর্দান নদীর পশ্চিম তীরে 17টি শিশু এবং গাজা উপত্যকায় 61টি শিশু প্রাণ হারিয়েছে। আর চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত অর্থাৎ প্রায় 4 মাসে ইসরায়েলি সেনাদের হামলায় প্রায় 37 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া চলতি বছর আটক ফিলিস্তিনিদের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি বন্দীদের স্বার্থ দেখাশোনা বিষয়ক কমিটি জানিয়েছে, কেবল এপ্রিলেই 200-এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।
বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনিদের জনগণ বাইরে থেকে যে কোনো সাহায্য সমর্থন পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। এ কারণে তারা ইসরায়েলি আগ্রাসন ও অপরাজ্য মোকাবেলায় সশস্ত্র প্রতিরোধের পথে বেছে নিয়েছে। গত মার্চের শেষের দিক থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের বেশ কয়েকটি শাহাদত পিয়াসী হামলায় অন্তত 14 জন ইহুদিবাদী নিহত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছরের হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। নাকাব এলাকা, অধিকৃত দক্ষিণ ফিলিস্তিন এবং উত্তর তেল আবিবের খাসিরে এলাকায় এসব শাহাদত পিয়াসী হামলা হয়েছে। প্রতি বছরই রমজানের শেষ শুক্রবার বিশ্বকোচ দিবসের প্রাককালে উত্তেজনা বেড়ে যায়, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের অভিযান সারা মাস জুড়েই সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। এছাড়া জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের সশস্ত্র সংঘাত বেড়েছে। তবে অতি সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে যে 4টি বড় ধরনের অভিযান চালিয়েছে ফিলিস্তিনিরা, গত 1948 সালের পর তা অনেক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাম্প্রতিক এসব হামলা থেকে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের নেতাদের বৈঠক
ও সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। এসব সফল অভিযান ইসরায়েলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকেই তুলে ধরেছে। ফিলিস্তিনিদের এসব অভিযান সম্পর্কে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজুগ গত 14 এপ্রিলে বলেছেন, এতে অন্তত 14 ইসরায়েলি নিহত হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সাথে আমাদের আলোচনার উপায় বের করতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে তেল আবিবের মধ্যে আতঙ্কের বিষয়টি ফুটে উঠেছে। এমনকি ইসরায়েলের মন্ত্রিসভাও জানিয়েছে, ফিলিস্তিনিদের হামলা ও হুমকি ঠেকানোর জন্য তারা আরও 40 কিলোমিটার এলাকা জুড়ে প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। অবশ্য নিরাপত্তা প্রাচীর নির্মাণের পরিকল্পনা এবারই প্রথম নয়। এর আগেও তারা এ ধরনের প্রাচীর নির্মাণ করে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ শক্তিকে দুর্বল করার চেষ্টা চালিয়েছে। 2002 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের নির্দেশে প্রথম দেয়াল নির্মাণের কাজ শুরু হয়।
আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের দেয়াল নির্মাণের কাজ শুধু ফিলিস্তিনের শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এছাড়া 2015 সালে ইসরায়েল জর্দান সীমান্তেও দেয়াল নির্মাণ করে। একই সময় তারা সিরীয় সীমান্ত ও গোলান উপত্যকা চতুর্থ প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। এরপর ফিলিস্তিনিদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য 2016 সালে গাজায় পঞ্চম প্রাচীর নির্মাণের কাজে হাত দেয় ইসরায়েল। 2017 সালে লেবানন সীমান্তেও ইসরায়েল 6 মিটার উঁচু প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। তবে এসব প্রাচীর নির্মাণ সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি আরও বিস্তার লাভ করেছে এবং ইসরায়েলের কৌশলগত প্রাচীরের ব্যর্থতা ফুটে উঠেছে।
তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান এবং ইসরায়েলের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে আগামী আসরেও কথা বলার চেষ্টা করব, তখনও আপনাদের সঙ্গ পাবার আশা রইল।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বাবুল আখতার শুরু করছি 7 জুন মঙ্গলবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ 2টি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, সীতাকুণ্ডে বিস্ফোরণ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কিছু একটা ঘটেছে, দৈনিক প্রথম আলো। অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইজিপি যুগান্তর। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন আশা করে জাপান, দৈনিক কালের কণ্ঠ। হত্যার হুমকি, পুলিশি পাহারায় কোথায় গেলেন সালমান, দৈনিক ইত্তেফাক। বেহুদা প্যাচাল, হুদার হুশ, ইভিএম এবং চ্যালেঞ্জ, দৈনিক মানব জমিন। বিএনপির অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে দেবে আওয়ামী লীগ, ওবায়দুল কাদের, এনটিভি, পিডি অনলাইন। ভারতের শিরোনাম, মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্যের জের, গোয়া থেকে গ্রেফতার ইউটিউবার রুদ্র রায়, দৈনিক সংবাদ প্রতিদিন। বিজেপি নেত্রীর কুমন্তব্যের জের, তীব্র নিন্দা এবার তালেবান মুখপাত্রেরও, দৈনিক আজকাল। তৃণমূল ক্ষমতায় না থাকলে কোনো প্রকল্প থাকবে না, মমতার বার্তা আলিপুর দুয়ারে, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পুলিশ সদস্যকে কিল ঘুষি ছাত্রলীগ নেতা কারাগারে, ঘটনাটি রাজশাহীতে ঘটেছে, দৈনিক মানব জমিনে প্রকাশিত খবর সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজশাহী জেলার ওয়ার্ড পর্যায়ের একজন ছাত্রলীগ নেতা যেভাবে পুলিশকে মারধর করেছে এবং পুলিশের প্রতি যে আচরণ ও মনোভাব প্রদর্শন করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। আসলে সমস্যার মূলে যেটি, সেটি হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় এবং ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সেক্ষেত্রে তারা মনে করে রাষ্ট্রের যত সরকারি কর্মকর্তা, যত যা কিছু আছে তা সবই তাদের অধীন এবং তাদের কথা শুনতে বাধ্য তারা। এই রকম মনোভাব পোষণ করার কারণেই মূলত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের এই নেতা পুলিশের গায়ে হাত তুলতে সাহস পেয়েছে এবং যথারীতি পুলিশ আহত হয়েছে। তার মানে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটি হচ্ছে আর এক দুর্বলতা পুলিশের। তো এই যে দুই পক্ষের যে মনোভাব, অর্থাৎ এক পক্ষ মনে করে যে ওরা আমাদের অধীনস্থ আর আরেক পক্ষ মনে করে আমরা তাদের অধীনস্থ, এই রকম একটা মনোভাবের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে, এর অবসান হওয়া দরকার। একটা বিষয় মনে রাখতে হবে যে ছাত্রলীগের এই সমস্ত আচার আচরণ, যুবলীগের আচার আচরণ, এমনকি আওয়ামী লীগের আচার আচরণ, দল হিসেবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তাদের অনেক কিছুর সাথে সম্পর্কযুক্ত এগুলো, অর্থাৎ এরা যেমন আচরণ করবে সরকারের উপর তার তেমন প্রভাব পড়বে। যদিও হয়তো সরকার এই আচরণকে খুব একটা তোয়াক্কা করে না, সেটি ভিন্ন কথা, কিন্তু ন্যায়নিষ্ঠতার দৃষ্টিকোণ থেকে যে আচরণ হওয়া উচিত সেটি করা উচিত। এরকম ঘটনা এর আগেও ঘটেছে অনেক, আমি মনে করি এর অবসান হওয়া উচিত এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম, বিমান আটকে দেওয়ার ঘটনা জঘন্য, নজিরবিহীন ও অকল্পনীয়। কয়েকটি দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার পর এই কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আসলে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
জি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সার্বিয়া যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তার বিমানকে চেকোস্লোভাকিয়া বা বুলগেরিয়া, এরকম কোন দেশ, পূর্ব ইউরোপের তিনটি দেশ ল্যাভরভের বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, ফলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার সফর বাতিল করতে বাধ্য হয়েছে। ব্যাপারটা আপাতত এ পর্যন্তই হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সুদূরপ্রসারী প্রভাব আছে, ফলাফল আছে। রাশিয়ার মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ইউরোপের এই সমস্ত দেশ তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি যখন ইউক্রেনের সাথে রাশিয়ার সামরিক সংঘাত চলছে। এই সমস্ত দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বলে রাশিয়াকে অনেকটা অপদস্থ করার চেষ্টা করছে। রাশিয়া বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় নেবে এবং এর বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই মস্কোর পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এটি আমার ধারণার কথা বললাম। তবে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে এই যে এই ধরনের ঘটনা, এই ধরনের আচরণ আমার মনে হয় যে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতকে ধীরে ধীরে বিস্তার ঘটাতে সাহায্য করবে। সেক্ষেত্রে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা, রাশিয়ার জাহাজকে সমুদ্রে চলতে না দেয়া, রাশিয়ার বিমানকে আটক করা, রাশিয়ার মন্ত্রীদেরকে এভাবে অপদস্থ করার চেষ্টা করা, এই সমস্ত ঘটনা থেকে, যে কোনো একটি ঘটনা থেকেই বড় রকমের সংঘাত যুদ্ধের শুরু হতে পারে। আমি মনে করি সব পক্ষেরই এ সমস্ত বিষয় বিবেচনায় রাখা দরকার এবং চলমান সংঘাত নিরসনের জন্য কি কি ইতিবাচক ব্যবস্থা নিয়ে যায় সেই চেষ্টা করা দরকার। তা না করে রাশিয়ার প্রতিবেশী কোনো দেশ বা আঞ্চলিক কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নেতিবাচক ভূমিকা রাখছে, সেগুলো বড় রকমের সংঘাতের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, 2021 সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলা খালি হাতে ফিরিয়েছে তৃণমূলকে। উত্তরবঙ্গ জুড়ে খারাপ ফল করেছে তৃণমূল। মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মী সভায় সেই খ্যাদ লুকালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, জনতার এই রায় তিনি মাথা পেতে নিয়েছেন, কিন্তু দুঃখও পেয়েছেন। এমনকি এও জানালেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় না থাকলে জনকল্যাণকর প্রকল্পও থাকবে না। মমতার কথায় লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন এবং বিনা পয়সায় চিকিৎসা কিছুই হবে না, সব নিজেদের করে নিতে হবে। তার আরও সংযোজন, এত কাজ করার পরও হারে জন্য দুঃখ পেয়েছে। বিজেপির মিথ্যে কথায় ভুলে কেন উত্তরবঙ্গে জিতে গেল বিজেপি? কি করেছে বিজেপি? এরপর জ্বালানির মূল্যবৃদ্ধি, উত্তরবঙ্গের চা বাগান বন্ধ নিয়ে বিজেপিকে এক হাত নেন মমতা। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য নিয়ে বিতর্ক কাটতে চাইছে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে অসম্মানজনক কথা বলায় রণক্ষেত্র হয়ে উঠেছিল কানপুর। সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকেও ধেয়ে আসে নিন্দার ঝড়। এবার এই নিয়ে মুখ খুলল আফগানিস্তানের শাসক তালিবানও। নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা করে তালিবদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ধর্মান্ধদের পবিত্র ইসলাম ধর্মকে অপমান এবং মুসলিমদের উস্কানি দেওয়া থেকে আটকানো হোক। মুজাহিদ আরো বলেন, ভারতে শাসক দলের এক আধিকারিকের নবী মোহাম্মদকে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। এ পর্যন্ত নূপুর শর্মা এবং আরও এক বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করেছে 14টি দেশ। পাকিস্তানের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, আমাদের ভালোবাসার নবীকে নিয়ে ভারতের বিজেপি নেতার মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা করছি। বারবার বলেছি, ধর্মাচরণের স্বাধীনতাকে পদদলিত করছেন মোদি, মুসলিমদের নিপীড়ন করছেন। বিশ্বের উচিত ব্যাপারটা খেয়াল করা এবং ভারতকে তিরস্কার করা। পবিত্র নবীর প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ, তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় প্রত্যেক মুসলিম নিজের জীবন দিতে পারে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, একটা কাঁচা ইটো রেখো পাতিলের উপর। গল্পটি এরকম। সবেমাত্র কনেকে বরণ করে নেওয়া হয়েছে বরের ঘরে। নতুন বউ কি বার জানে সংসার ধর্মের, ঘরকোনার কাজ, রান্নাবান্না, এসব তো অভিজ্ঞতার ব্যাপার। স্বামীর ঘরে যাবার আগে কম মেয়ে এসব শিখে টিকে নেয়। কিন্তু সমাজে অনেক রীতিনীতি আছে। বউ যতই নতুন হোক, যতই মেহেদির রং স্পষ্ট রঙিন দেখা যাক, কিছু কিছু নিয়ম তাকে মানতেই হবে।
সেরকম রীতি অনুযায়ী বিয়ের পর সপ্তাহখানেক স্বজনদের বাসায় বাসায় আপ্যায়ন আর বধুবরণের আনন্দে কাটল। দ্বিতীয় সপ্তাহ নববধূ এটা সেটা বলে খাবার পাকানো থেকে বিরত থাকল। স্বামী বেচারা বুঝতেই পারল না কিছু। তৃতীয় সপ্তাহ এলো, জামাই বাবাজি এলো বাসায়। বলল, আগামীকাল রাতে আমার বাবা মা ভাই বোন বাসায় আসবে, তুমি তাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করলে খুশি হব। নববধূর অন্তত গোলে পানি হয়ে যাবার উপক্রম। ইচ্ছে হচ্ছে মাটির নিচে আশ্রয় নিতে। আপন স্বামীকেও বলতে পারছে না যে রান্নাবান্না করতে জানে না সে, কিংবা সেদিন পর্যন্ত পাকশাকের কোনো অভিজ্ঞতা নেই তার। বুঝতে পারছিল না কি করবে এখন। অনেক ভাবল নববধূ, কি কী ভাবল তা শুনবো মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
নববধূ অনেক চিন্তা ভাবনা করল, অবশেষে মনে মনে বলল, রান্না বান্না কি এমন আর কাজ, প্রতিবেশী মহিলার কাছে গিয়ে জেনে নেব। ভাবতেই কাজ শুরু হয়ে গেল। বধূ সোজা চলে গেল প্রতিবেশী ভাবির কাছে। নববধূকে দেখে প্রতিবেশী মহিলা ভীষণ খুশি হয়ে গেল, বলল, স্বাগতম, তোমার জন্য যে কোনো রকমের সহযোগিতা করতে আমি সদা প্রস্তুত। নববধূ বলল, রান্না বান্না আমার খুব একটা ভালো না হলেও মন্দ বলা যাবে না, তবে 7-8 জনের জন্য আমি কখনো রান্না করিনি ভাবি, এজন্য এসেছি তোমার কাছে জানতে যে 8 জনের জন্য চেলুখোরেশ মানে ভাতের সঙ্গে ডাল মাংসের তরকারি পাকাতে কি পরিমাণ মাংস ডাল ইত্যাদি দিতে হবে, কতটুকু চাল লাগবে।
প্রতিবেশী ভাবি বুঝে ফেলল যে নববধূ রান্না বান্নাই জানে না, সেটাকে এড়িয়ে গিয়ে বলল, 8 জনের জন্য চাল লাগবে 1 কেজির মতো। চালগুলোকে আগে একটা পাতিলে ভিজিয়ে রাখতে হবে পানিতে যেন ভালো করে ভেজে। নববধূর সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ এটা তো আমি মোটামুটি জানতাম। প্রতিবেশী ভাবি বলল, গোস্তকে ছোট ছোট করে কেটে নিতে হবে, সেগুলোকে ভালো করে ধুয়ে আলাদা একটা পাতিলে রান্না করতে হবে, তারপর ইত্যাদি বর্ণনা দিচ্ছিল। কিন্তু বর্ণনা শেষ না হতেই নববধূ চলে যেতে চাইল, বলল, জি এগুলো তো আমি নিজেই জানি, এরপর কি হলো সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর, তখনও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। নববধূর জবাবে প্রতিবেশী ভাবির ভালো লাগল না, তার চিৎকার করে বধূকে বলতে ইচ্ছে করছিল, সবই যদি জানো তাহলে আমার কাছে এলে কেন, আর যদি নাই জানো তাহলে কেন আমার কথা মাটিতে না পড়তেই বলো, জানি জানি। কিন্তু বধূকে সে কিছুই বলল না, মনে মনে সিদ্ধান্ত নিল এমন শিক্ষা দেবে যাতে আজীবন সে না ভুলে। বধূকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলল, মাথা গুনে জনপ্রতি 1 মুষ্টি ভাঙা মটরশুঁটির ডাল তরকারিতে দেবে। নববধূ যেতে যেতে বলল, জি জি এটাও আমি জানি। অবশেষে প্রতিবেশী ভাবি বলল, পোলাওকে যখন পাতিলে ঢালবে একটা বড় কাঁচা ইট দিয়ে চাপা দিয়ে রাখবে যাতে ভালো করে সিদ্ধ হয়।
নববধূ বলল, জানি, আমাদের বাসায় কয়েকটা কাঁচা ইটও আছে। ভাবির দিক নির্দেশনা আর নববধূর সব জানতা ভাবের আদান প্রদান শেষ হল, পরস্পরে খোদাহাফিজি করল। বধূ বাসায় ফিরতে ফিরতে মনে মনে হাসল আর বলল, বুঝতেই পারেনি যে আমি রান্নাবান্না জানি না, রান্নাও শেখা হলো, আবার এমন ভাবে কথা বলেছি যেন কাল কেউ বলে বেড়াতে না পারে যে আমাদের পাড়ার নববধূ রান্না জানে না। বাসায় ফিরে বধূ দ্রুত কাজে লেগে গেল, ভাবির নির্দেশনা মেনে তরকারি আর ভাত ছড়ালো চুলায়, সবকিছু ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসা থেকে একটা বড় কাঁচা ইট এনে পোলাওর পাতিলের উপর চাপা দিল। এরপর কি হলো সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর, তখনও আপনাদের সঙ্গ পাবো, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। কাঁচা ইট ভাতের পাতিলের ভাঁপে আস্তে আস্তে গলতে শুরু করল। স্বাভাবিকভাবেই ওই ইট কাদায় পরিণত হয়ে ভাতের পাতিলের ভেতর পড়ল, এবং যা হবার তাই হল, ভাতগুলো কাদাময় হয়ে গেল। রাতে যথারীতি নববধূর প্রিয় অতিথিবৃন্দ পৌঁছে গেল। বধুয়া তাঁদের সঙ্গে সৌজন্যমূলক কুশল বিনিময় করে বলল, আপনারা বসুন, আমি একটু রান্নাঘরে যাব। ডিনারের ব্যবস্থা করব। স্বামীকে বলল, দস্তরখানা বিছাও, আমি পোলাও আর চেলো খোরেশ নিয়ে আসছি। দস্তরখানা বিছাতে বিছাতে স্বামী রান্নাঘরে নববধূর চিৎকার শুনতে পেল। স্বামী এবং অতিথিরা সবাই গেল রান্নাঘরে, বধূর মুখ বন্ধ, ইঙ্গিতে ভাতের পাতিল দেখালো রান্নাঘরের ফ্লোরে।
কি আর করা, সে রাতে অতিথিরা শুধু মটরশুঁটি মাংসের তরকারি খেলো। নববধূ শেষ পর্যন্ত সব স্বীকার করতে বাধ্য হল এবং বলতে হল যে তার রান্না করার অভিজ্ঞতা নেই। এই ঘটনার পর থেকে যখনই কেউ নববধূর মতো না জেনেও জানার ভান করত, তখনই এই প্রবাদটি বলতে শুরু করল, একটা কাঁচা ইটও রেখো পাতিলের পর। তো শ্রোতাবন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবার জানিয়ে দিচ্ছি। আকাশে একসঙ্গে 7,500 বস্তু ধ্বংস করতে সক্ষম ইরান। সেনা কমান্ডার বললেন, উল্টাপাল্টা করলেই ধ্বংস হবে ইসরায়েলের দুই শহর। বাংলাদেশের সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোর আগুন 161 ঘন্টা পর নিয়ন্ত্রণে, নতুন করে বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানালো সেনাবাহিনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রীর আপত্তিকর মন্তব্যের বিষয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। সব ধর্মকে শ্রদ্ধা করতে জাতিসংঘের আহ্বান। এবং ইউক্রেনের সেভেরোদোনেস্কে রাশিয়ার সেনারা চূড়ান্ত বিজয়ের মুখে, রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানের পথ আটকে দেয় মস্কোর ক্ষোভ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।